الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون.
سورة বাকারার এই আয়াতগুলোর অনুবাদ হলো এবং আমরা অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয় ভীতি ও ক্ষুধা এবং ধন সম্পদার প্রাণসমূহ ফল ফলাদির ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব এবং তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও, তাদেরকে যারা তাদের উপর বিপদ আসলে বলে নিশ্চয় আমরা আল্লাহরই এবং নিশ্চয় আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী। এই আয়াতগুলোতে মোমেনদের সেই বিশেষত্বের কথা উল্লেখ করা হয়েছে যা তারা সমস্যা বা বিপদ আপদের মুখে প্রদর্শন করে থাকে। আল্লাহ তাআলা বলছেন যে একজন প্রকৃত মোমেনকে তখন চেনা যায় যখন সে সমস্ত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হয়। মোমেনদের কখনো ব্যক্তিগত ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়, কখনো সমষ্টিগত, কিন্তু সত্যিকার বা প্রকৃত মোমেন সকল ক্ষয়ক্ষতির উত্তরণ করে খোদাতালার সন্তুষ্টি নিয়ে সফলতার সাথে, আর তার তাই করা উচিত। এ বিষয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বিভিন্ন রচনা ও বক্তৃতায় বিশদভাবে আলোকপাত করেছেন, বিভিন্ন আঙ্গিকে এই বিষয়টি বর্ণনা করেছেন। এখন আমি হযরত মসীহ মওউদ ইসলামের এ প্রেক্ষাপটে দু একটি উদ্ধৃতি তুলে ধরব। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আয়াতগুলোর ব্যাখ্যা করতে গিয়ে এক জায়গায় বলেন, সমস্যা বা বিপদ আপদকে ঘৃণা করা উচিত নয়, কেননা সমস্যাকে যে ঘৃণা করে সে মুমিন নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ। তিনি বলেন যে এই বিপদই যখন রসুলদের উপর আসে তা তাদের পুরস্কারের শুভ সংবাদ দেয়, আর একই বিপদ যখন পাপাচারীদের উপর আপতিত হয় তা তাদের ধ্বংস করে দেয়। এক কথায় সমস্যার সময় কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া উচিত, অর্থাৎ বিপদাপদের মুখে খোদার সন্তুষ্টির সন্ধানে থাকা উচিত। তিনি বলেন, মোমেনের জীবনের দুটো অংশ আছে, মোমেন যে নেক কর্ম করে তার জন্য পুরস্কার নির্ধারিত থাকে, কিন্তু ধৈর্য এমন একটি বিষয় যার প্রতিদান সীমাহীন এবং অগণিত। পুণ্যের পুরস্কার রয়েছে কিন্তু ধৈর্যের প্রতিদান সীমাহীন। আল্লাহ তাআলা বলছেন যে এরাই ধৈর্যশীল, এরাই তারা যারা খোদা তাআলাকে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা তাদের জীবনের দুটো অংশ নির্ধারণ করেন, যারা ধৈর্যের অর্থ বোঝে প্রধানত যখন তারা অর্থাৎ ধৈর্যশীলরা দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়া গ্রহণ করেন যেভাবে তিনি নিজেই বলেন, উদুউনি আস্তাজিব লাকুম উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দ্বিতীয়ত অনেক সময় আল্লাহ তাআলা মুমিনের দোয়া কিছু যৌক্তিক কারণে বা যুক্তিযুক্ত কারণে গ্রহণ করেন না, তখন মুমিন খোদার সন্তুষ্টি অর্জনের জন্য আত্মসমর্পণ করে। আল্লাহ তাআলা মুমিনের সাথে বন্ধুর মতো সম্পর্ক রাখেন, যেভাবে দুই বন্ধুর একজন কখনো দ্বিতীয় জনের কথা মানে, কখনো তাকে মানায়। আল্লাহ তাআলার এই সম্পর্কের দৃষ্টান্ত এমনই, যা তিনি মুমিনের সাথে রাখেন, কখনো সে মুমিনের কখনো তিনি মুমিনের দোয়া গ্রহণ করেন, যেভাবে তিনি নিজেই বলেন উদাউনি আস্তাজিব লাকুম, আর কখনো মুমিনকে নিজের কথা মানাতে চান, যেমন তিনি বলেন ওলানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। সুতরাং এ কথা বোঝাই ইমানের পরিচয়, এক পেশে হওয়া উচিত নয়। তিনি বলেন বিপদ আপদের সময় মোমেনকে দুঃখ ভারাক্রান্ত হওয়া উচিত নয়, মোমেনের মর্যাদা নবীর চেয়ে বড় নয়। আসল কথা হল সমস্যার সময় ভালোবাসার এক প্রস্রবণ প্রস্ফুটিত হয়। মোমেনের এমন কোন বিপদ বা সমস্যা নেই যা থেকে বা যার কল্যাণে সে সহস্র সহস্র ধরনের স্বাদ বা আনন্দ না পায়। তিনি আরো বলেন খোদার প্রিয়দের উপর পাপের ফলে সমস্যা নাজেল হয় না। তিনি বলেন মোমেনের সুপ্ত গুণাবলী ও সমস্যার ফলেই সামনে আসে, যেমন দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ কষ্ট এবং সাহায্যের যুগকে দেখো, তাঁর পবিত্র চারিত্রিক গুণাবলীকে কিভাবে প্রকাশ করা হয়েছে। যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যার সম্মুখীন না হতেন, তাহলে এখন তার পবিত্র চরিত্র সম্পর্কে আমরা কি বা বর্ণনা করতাম। মোমেনের কষ্টকে অন্যরা নিঃসন্দেহে কষ্ট মনে করে, কিন্তু মোমেন এসবকে কষ্ট মনে করেন না। তিনি বলেন আবশ্যকীয় কথা হল মানুষের সত্যিকার তওবার উপর প্রতিষ্ঠিত থাকা, আর এ কথা বিশ্বাস করা যে তওবার ফলে তার এক নতুন জীবন লাভ হয়। যদি তওবার ফল উপভোগ করতে চাও, তাহলে কর্মের মাধ্যমে তওবাকে পরিপূর্ণতা দাও। যখন মালি যখন চারা রোপণ করে, এরপর তাতে পানি দেয়, আর এর মাধ্যমে সেটিকে উৎকর্ষতায় পৌঁছায়। অনুরূপভাবে ইমান একটি চারা, এর পানি সিঞ্চন হয় কর্মের বা আমলের মাধ্যমে। তাই ইমানের পরিপূর্ণতার জন্য আমল বা কর্মের একান্ত প্রয়োজন। যদি ইমানের সাথে আমল না থাকে, সেই চারা শুকিয়ে যাবে এবং সে ব্যর্থ হবে। তিনি বলেন যে মোমেন হয়ে তোমরা পরীক্ষাকে ঘৃণা করবে না, সেই ঘৃণা করবে যে পূর্ণ মোমেন নয়। কোরআন শরীফ বলে যে ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন আমরা কখনো তোমাদের ধন সম্পদ বা প্রাণ বা সন্তান সন্ততি বা ক্ষেত খামার ইত্যাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, কিন্তু এমন সময় যারা ধৈর্য ধারণ করে আর কৃতজ্ঞ থাকে, তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য খোদার রহমতের দ্বার সুপ্রশস্ত এবং তাদের উপর খোদার কল্যাণ রাজি নাজেল হবে। যারা এমন সময় বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা এবং আমাদের সাথে সম্পর্কযুক্ত সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আর অবশেষে এসবের আল্লাহর দিকেই ফিরে যেতে হবে, কোন প্রকার ক্ষয়ক্ষতির দুঃখ তাদের হৃদয়ে প্রভূত করতে পারে না, তারা খোদা তাআলার সন্তুষ্টির আসনে আসীন থাকে, এমন মানুষই ধৈর্যশীল হয়ে থাকে। আর ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা অশেষ প্রতিদান নির্ধারণ করেছেন। শেষের দিকে তিনি বলেন যে কিছু মানুষ আল্লাহ তাআলার উপর অপবাদ আরোপ করে যে তিনি আমাদের দোয়া গ্রহণ করেন না, বা আল্লাহর ওলি ও বন্ধুদেরকে তির্যক সমালোচনার লক্ষ্যে পরিণত করে। যে তাদের অমুক দোয়া গৃহীত হয়নি, তিনি বলেন আসল কথা হল সেই সব নির্বোধ এই ঐশী বিধান সম্পর্কে অজ্ঞ হয়ে থাকে। যে ব্যক্তি খোদার পক্ষ থেকে এমন বিষয়ের সম্মুখীন হয়ে থাকবে, সে এই নিয়ম খুব ভালোভাবে জানবে। আল্লাহ তাআলা মানার এবং মানানোর দুটো দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, এগুলোকে শিরোধার্য করাই হলো ঈমান। তোমরা শুধু এক আঙ্গিকের উপর জোর দেবে না, কোথাও খোদার বিরোধিতা করে তার নির্ধারিত আইন লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তিনি বলেন যে মানুষের জন্য উন্নতির দুটোই রীতি আছে, একটি হলো শরীয়তের আদেশ যেমন নামাজ, রোজা, যাকাত, হাজ ইত্যাদি শরীয়তের নির্ধারিত শিক্ষা মেনে চলে যা আল্লাহর নির্দেশ অনুসারে স্বয়ং পালন করে। কিন্তু এই বিষয়গুলো যেহেতু মানুষের নিজের হাতে থাকে, তাই এগুলোর ক্ষেত্রে কোনো সময় আলস্য এবং ঔদাসীন্য প্রদর্শন করে, আর কোনো সময় এতে সহজ সাধ্যতা এবং আরামপ্রিয়তা সন্ধান করে। তাই দ্বিতীয় রীতি হলো সেটি যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর নিপতিত হয়, আর এটি মানুষের প্রকৃত উন্নতির কারণ হয়, কেননা শরীয়তের দায়িত্বাবলী পালনের ক্ষেত্রে মানুষ শরীয়তের শিক্ষাকে এড়িয়ে চলার বা আরামপ্রিয়তার পথ খুঁজে বের করেই নিয়ে। যেমন কারো হাতে চাবুক দিয়ে যদি তাকে বলা হয় যে তোমার দেহে চাবুক মারো, তাহলে জানা কথা শরীরের ভালোবাসা হৃদয়ে জাগ্রত হয়েই যায়। কে আছে যে নিজেকে কষ্টের মুখে ঠেলে দিতে চায়? সেই কারণে আল্লাহ তাআলা মানুষের সম্পূর্ণতার জন্য আরেকটা রাস্তা নির্ধারণ করেছেন আর বলেন, ওয়ালা ডাব্লু আনকুম বিশাই মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তোমাদেরকে পরীক্ষা করতে থাকবো, কখনো কিছুটা ভয়ের মাধ্যমে, কখনো অনাহার, কখনো সম্পদ, প্রাণ এবং ফলফলাদের ক্ষতির মাধ্যমে। কিন্তু এই সমস্ত সমস্যা এবং কঠোর পরিস্থিতি আর অনাহার অর্ধাহারে ধৈর্য ধারণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যারা বলে, তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য খোদার কাছে বড় বড় এবং বিশেষ প্রতিদান নির্ধারিত আছে। দেখো, এই কৃষক কত কষ্ট করে, হাড় ভাঙা পরিশ্রম করে, হাল চালিয়ে জমি প্রস্তুত করে, এরপর বীজ বপন করে, পানি সিঞ্চনের কষ্ট সহ্য করে, অবশেষে হরেক প্রকার কষ্ট, পরিশ্রম এবং রক্ষণাবেক্ষণের পর ফসল যখন প্রস্তুত হয়, অনেক সময় খোদা তালার সুখ্যাতি সূক্ষ্ম প্রজ্ঞার ভিত্তিতে শিলাবৃষ্টি হয় বা কখনো অনাবৃষ্টির কারণে ফসল ধ্বংস হয়ে যায়। বস্তুত এটি সে সমস্ত সমস্যাবলীর একটি দৃষ্টান্ত যার নাম হল তকদীরের নির্ধারিত কষ্ট বা সমস্যা। এমন অবস্থায় মুসলমানদেরকে যে পবিত্র শিক্ষা দেয়া হয়েছে তা তাকদীরে সন্তুষ্ট থাকার কত সুন্দর দৃষ্টান্ত এবং লেসন। আর এটিও কেবল মুসলমানদেরই অদৃষ্ট। সুতরাং এই কথা আমাদের সবসময় সামনে রাখা উচিত, আমাদের হৃদয়ও যেন কখনো এই ধারণা না জাগে, কেন আল্লাহ তাআলা বড় বড় ক্ষয়ক্ষতি এবং পরীক্ষার মধ্য দিয়ে আমাদের অতিবাহিত করেন। আর কোন বিরোধীর হাসি ঠাট্টা বা এই কথা বলার কারণে যে খোদা যদি তোমাদের সাথে থাকেন তাহলে তোমাদের ক্ষতি হয় কেন, আমরা দুশ্চিন্তাগ্রস্ত যেন না হই। এই উদ্ধৃতিগুলোতে হযরত মাসিম ইসলাম আমাদের সামনে যে কথা বর্ণনা করেছেন এর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের সামনে আবার উপস্থাপন করছি। তিনি বলেন, সবসময় স্মরণ রেখো, যখন কষ্ট এবং বিপদ আপদ বা সমস্যা বলে রসুলের উপর, রসুলদের উপর বা খোদার প্রিয়দের উপর আপতিত হয়, দৃষ্টিকোণ থেকে নবীদের জামাতের উপর পরীক্ষা আসে যারা তাদের সঠিক শিক্ষার অনুসারী। যাই হোক, আল্লাহ তাআলার প্রিয়গণ যখন কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হন, খোদা তাআলা কোন সমস্যার ভিতর ঠেলে দেওয়া বা শাস্তি দেওয়ার জন্য সমস্যার সম্মুখীন করেন না, বরং তিনি তাদেরকে পুরস্কারের শুভ সংবাদ দেন। এমন কষ্ট যখন খোদার রসুল এবং তাদের জামাতের বিরোধীদের উপর আসে বা বাচারীদের উপর নাজেল হয়, তা তাদের ধ্বংসের কারণ হয়ে আসে এবং তাদেরকে ধ্বংস করে দেয়। তিনি আরো বলেন যে সমস্যার মুখে ধৈর্য ধারণকারীরা আল্লাহ তাআলার অসীম এবং অশেষ প্রতিদানের উত্তরাধিকারী হয়। সুতরাং মোমেনকে ধৈর্যের অর্থ বুঝতে হবে। ধৈর্যের অর্থ এটি নয় যে কোনো ক্ষতি হলে দুঃখ প্রকাশ করা যাবে না, বরং এর অর্থ হল কোন ক্ষতি বা কোন কষ্টকে কষ্টের ফলে নিজের এতটা মনোপীড়ায় ভোগা উচিত নয় যে মানুষের কাণ্ড জ্ঞানই হারিয়ে যাবে আর নিরাশ হয়ে হাত পা গুটিয়ে বসে যাবে আর নিজের ব্যবহারিক যে শক্তি সেগুলোকে ব্যবহার করা ছেড়ে দেবে। সুতরাং কিছুটা দুঃখ প্রকাশ করাও যুক্তিযুক্ত করা উচিত কোনো ক্ষতির মুখে, কিন্তু একই সাথে একটা নতুন সংকল্প নিয়ে পরবর্তী গন্তব্যে পৌঁছার জন্য পূর্বের চেয়ে বেশি চেষ্টা প্রচেষ্টা এবং কর্মের প্রয়োজন রয়েছে। আর এটিও স্মরণ রাখা উচিত যে ধৈর্যশীল মানুষই দোয়ার প্রকৃত অর্থ বুঝতে পারে। কখনো আল্লাহ তাআলা দোয়া তাৎক্ষণিকভাবে গ্রহণ করেন আর কোন সময় কোন প্রজ্ঞার কারণে দোয়া গ্রহণ করেন না, কিন্তু মোমেনের কাজ হল সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা আর কোদার কোন সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ না করা। এটি সত্যিকার ধৈর্য। এমন ধৈর্য যদি হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা বান্দাদেরকে অঢেল দানে ভূষিত করেন, পুরস্কার দেন। তিনি বলেন, খোদার সত্যিকার বান্দারা সমস্যার সময় আনন্দের মাঝে থাকেন, কেননা তারা দেখেন যে এই সমস্যার অন্তরালে খোদা তাআলার অগণিত নিয়ামতরাজি এবং কৃপারাজি রয়েছে। তিনি বলেন, মোমেন পাপের কারণে বিপদাপদ এবং সমস্যাবলীর সম্মুখীন হন না, বরং এটি খোদার পক্ষ থেকে পরীক্ষা হয়ে থাকে, যেন পৃথিবীবাসী বা জগৎবাসী জানতে পারে যে আল্লাহর বান্দারা সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকেন। তিনি বলেন, এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব খোদার দৃষ্টিতে আছেন বা যিনি ছিলেন তিনি হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনিও অগণিত দুঃখ যন্ত্রণার সম্মুখীন হয়েছেন, বরং ব্যক্তিগত কষ্টেরও সম্মুখীন হয়েছেন আর সমষ্টিগতও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি যত কষ্টের সম্মুখীন হয়েছেন অন্য কেউ তত কষ্টের মুখোমুখি হয়নি, কিন্তু সকল বিপদাপদের মুখে তার ধৈর্য এবং খোদার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার এই দৃষ্টান্ত পৃথিবীর আর কোথাও আমাদের চোখে পড়ে না। এটি সেই মহান চরিত্র যা সবার জন্য উত্তম আদর্শ। হযরত মসীহ আসলাম পুনরায় প্রকৃত তৌবার প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করতে গিয়ে বলেন যে এটিও তোমাদের সফলতা এবং পরীক্ষা সফলতার সাথে পাশ করার জন্য একান্ত আবশ্যক। তাই মোমেনের কাজ হল কর্মের মামলের পাশাপাশি তৌবার প্রতি মনোযোগ নিবদ্ধ করা, অর্থাৎ সকল সমস্যা এবং পরীক্ষার সময় খোদার দরবারে বিনত হয়ে নিজের দুর্বলতা স্বীকার করা উচিত আর এরপর নেক কর্মের মাধ্যমে নিজের সংশোধনের যে ধারা সেটিকে অব্যাহত রাখা উচিত। তিনি আরো বলেন, যেভাবে এক মালি চারা রোপণ করে পানি দেয় সেটিকে পালে এবং পানি সিঞ্চন করে, একইভাবে মোমেনদেরও উচিত ইমানের চারায় নেক কর্মের পানি সিঞ্চন করা। যদি এটি করো তাহলে এটি একজন মোমেনের সফলতার কারণ তিনি বলেন মানুষের কথায় দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার প্রয়োজন নেই। মানুষ অনেক মানুষ অপলাপ করে, মানুষ তো আল্লাহর ওয়ালিদের বিরুদ্ধেও আপত্তি করে আসছে যে তাদের অমুক দোয়া গৃহীত হয়নি, অমুক দোয়া গৃহীত হয়নি। তিনি বলেন এমন আপত্তিকারী সত্যিকার অর্থে খোদার নিয়ম বা বিধান সম্পর্কে অজ্ঞ। এক মোমিন জানে যে খোদা তালা কখনো মানেন আর কখনো মানান, এটি তার রীতি। তিনি আমাদের নসিহত করেন যে তোমরা এমন লোকদের মতো হবে না যারা খোদার সেই বিধানকে লঙ্ঘন করে। এখানে যে ঘটনা ঘটছিল আগুন লাগার, এক বন্ধু আমাকে বলেন যে তার আহমদি বন্ধু তাকে বলে যে যদি তোমাদের দোয়া এত বেশি গৃহীত হয় তাহলে আগুন কেন লাগলো, এই এই সমস্যা কেন আসলো। তিনি তাকে বুঝিয়েছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি সমস্যা আসে না বা মোমেন কি সমস্যার সম্মুখীন হয় না। যাই হোক, আপত্তিকারীরা আপত্তি করে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমরা এমন লোকদের মতো হবে না যারা ঐশী আইন লঙ্ঘন করে। তিনি বলেন মোমেনের সমস্যা এবং বিপদ আপদ স্থায়ী হয় না, আসে আবার চলে যায়। তাই ধৈর্য, দোয়া এবং নিজেদের আমল কর্মের মাধ্যমে খোদার কৃপারাজি আকর্ষণকারী হও। যখনই সমস্যার সম্মুখীন হও, যখনই বিপদ আপদ আসে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যারা বলে তাদের অন্তর্ভুক্ত হও। এরা এমন মানুষ যাদের খোদা তাআলা শুভ সংবাদ দেন। মানুষ যখন ইন্না লিল্লাহ বলে তার অর্থ হবে আমরা আল্লাহ তাআলার, আর সমস্যা এবং ক্ষয়ক্ষতি দেখে আমরা যখন ইন্না লিল্লাহ বলি তখন এর অর্থ হল যেহেতু আমরা আল্লাহর, তাই আল্লাহ তাআলা আমাদেরকে কখনো ধ্বংস করবেন না। যদি কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, হয়তো আল্লাহ তাআলা পূর্বের চেয়ে অধিক নেয়ামতের জন্য আমাদের প্রস্তুত করতে চান। আর ইন্না ইলাইহি রাজিউন বলে আমরা খোদা তাআলার দরবারে বিনত হয়ে আসলে এটি বলি যে ভবিষ্যতের বড় নেয়ামত প্রাপ্তির পথে আমাদের কারণে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, বরং হে আল্লাহ তোমার দরবারে বিনত হয়ে আমরা এই নেয়ামত যাচনা করছি আর সর্বদা তোমার কৃপারই ভিখারি। সুতরাং আমাদেরকে ধৈর্যশীল করো আর আমাদের কর্মকে উন্নত মানে পৌঁছানোর তৌফিক দাও, আর নিজের দিকে নিজের তোমার সন্নিধানে আমাদেরকে সবসময় বিনত রাখো। আমরা যদি এই অবস্থা অর্জন করতে পারি তাহলে ইনশাল্লাহ উন্নতি হবে আর পূর্বের চেয়ে অধিক আমাদের জামাতে উন্নতি পরিদৃষ্ট হবে। শত্রুর শত্রুতা এবং তাদের উপহাস হাসি ঠাট্টা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যদি খোদার সাথে আমাদের সত্যিকার এবং সঠিক সম্পর্ক থাকে, যেভাবে আমি বলেছি পূর্বেও যে সম্প্রতি মসজিদের সাথে লাগোয়া দুটো হলে আগুন লাগার ফলে অনেক ক্ষতি হয়েছে, ভয়াবহ অগ্নি ছিল। টেলিভিশন চ্যানেল এবং অন্যান্য প্রচার মাধ্যম এ সম্পর্কে যখন সংবাদ প্রচার করে তখন হিংসা বিদ্বেষে সীমা লঙ্ঘনকারী বড় আনন্দ উল্লাস করে। একটি দৃষ্টান্ত পূর্বেও দিয়েছি আমি, তারা বলে ভালো হয়েছে মসজিদ জ্বলছে, বরং তারা তো বলে যে এটি মসজিদই নয়, যেহেতু এরা মুসলমান নয় তাই এদের ইবাদতের স্থান জ্বলছে। এরপর তারা যে বিষয় নিয়ে আক্ষেপ, প্রথমে আনন্দ উল্লাস করে, এরপর যে কারণে তারা আক্ষেপ করেছে তা জ্বলার কারণে বরং তারা আক্ষেপ করেছে এটি নিয়ে যে এদের দুটো হল কেন শুধু জ্বলল, মসজিদ কেন জ্বলল না, তারা এটি নিয়ে আক্ষেপ করতে থাকে। এই হলো আজকালকার কতক মুসলমানের স্বরূপ, কিন্তু তাদের সবাই এমন নয়। কোন কোন অঞ্চলের মুসলমানরা আমাদের প্রতি সহানুভূতিও ব্যক্ত করেছে, একটি অঞ্চলের মুসলমানদের পক্ষ থেকে এই সহানুভূতির বার্তা এসেছে যে আমরা সত্যি দুঃখিত যে আপনাদের মসজিদের কিছু অংশ বা হল জ্বলে গেছে। তিনি লিখেছেন, কয়েক মাস পরে আমাদের মসজিদও জ্বলে গিয়েছিল, আগুন লেগেছিল, বেশ কয়েক মাস মসজিদ বন্ধ ছিল, এখন কয়েকদিন পূর্বে মসজিদ খুলেছে। জ্ঞানহীন কিছু স্থানীয় ইংরেজরাও বলেছে যে ভালোই হয়েছে, কেননা মুসলমানদের বিরুদ্ধে এমনিতেই ঘৃণা ছড়িয়ে রয়েছে, কিন্তু আমাদের প্রতিবেশী এবং এমন মানুষ যারা জামাতকে জানে তারাই অমুসলিমদেরকেও আর আহমদীদেরকেও উত্তর দিয়েছেন এবং বলেন যে তোমাদের লজ্জা হওয়া উচিত, লজ্জিত হওয়া উচিত। এটি তো এমন জামাত যারা সঠিক ইসলামের শিক্ষা মেনে চলে, আর এরপর পৃথিবীর বিভিন্ন চ্যানেল এবং অন্যান্য প্রচার মাধ্যম এই সংবাদ প্রচার করেছে। এইভাবে ইউরোপে এই সংবাদ প্রচারিত হয়েছে যে ইউরোপে সবচেয়ে বড় মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর এর উপর বিভিন্ন ভাষ্যও তারা প্রদান করে যে এটি কেমন জামাত, এরা কারা। তো এই ঘটনা জামাতকে পৃথিবীতে ব্যাপকভাবে পরিচিত করেছে, যদিও আমাদের আক্ষেপ এবং আফসোস হয়েছে, কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছি আর ইন্না লিল্লাহও পড়েছি, কিন্তু আল্লাহ তাআলা এই ক্ষয়ক্ষতি এবং পরীক্ষার মাঝে জামাতের পক্ষে মানুষকে দাঁড় করিয়ে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন যে আমি এদের সাথে আছি। অগ্নির কারণ কি, এটি এখনো পুলিশের সামনে স্পষ্ট হয়নি, তারা কিছুই বলেনি, কিন্তু খুব সম্ভব কিচেনের সাথে যে স্টোর আছে সেখান থেকে আগুনের সূচনা হয়। প্লাস্টিকের বিভিন্ন সাজ সরঞ্জাম ছিল যার কারণে স্বল্পতম সময়ে আগুন ছড়িয়ে পড়ে, এরপর ছাদের কাঠ বা এসির ডাক্টের মাধ্যমে সেই আগুন ছড়িয়ে যেতে থাকে। যাই হোক, কারণ যাই হোক না কেন, একথা আমাদের এখানে মসজিদের স্টাফ আমেলা এবং ব্যবস্থাপকদের দুর্বলতার প্রতিও ইঙ্গিত করে, আর তাদেরও ইস্তেগফার করার প্রয়োজন রয়েছে, তাদের অনেক বেশি ইস্তেগফার করা উচিত। যেভাবে আগুন জ্বলে উঠেছিল এর চেয়ে অনেক বেশি ক্ষতি হতে পারত। দমকল বাহিনী ওই কথাই বলে যে তোমরা বেঁচে গেছ, কারণ এমন অগ্নি যার তাপমাত্রা শত শত বরং হাজার হাজার ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছিল, এতে অনেক ক্ষতি হতে পারত, এর মোকাবেলায় ক্ষতি কিছুই হয়নি। আমি বলছিলাম যে ও আহমদীদের মাধ্যমে আল্লাহ তাআলা কিভাবে ও আহমদীদের মাধ্যমে জামাতের যে প্রভাব রয়েছে তা স্পষ্ট করেন। প্রেস বা প্রচার মাধ্যম অতিরঞ্জিত আকারে শিরোনাম বানানো এবং উত্তেজনা ছড়ানোর অভ্যাস থেকে থাকে, তারা এমন সংবাদের সন্ধানে থাকে। এক সংবাদ মাধ্যমের প্রতিনিধি যখন এই ঘটনা ঘটছিল তখন এখানে আসে, আর তখন আমাদের সাহায্য সেক্রেটারির ইন্টারভিউ নিতে থাকে, বাইরের রাস্তায় দাঁড়িয়েই করছিল কারণ ভিতরে আসার অনুমতি ছিল না। সে আমাদের সেক্রেটারি সাহেবকে প্রশ্ন করে যে প্রতিবেশীদের সাথে আপনাদের সম্পর্ক কেমন, প্রতিবেশীদের মতামত কি। এই প্রশ্ন করছিল এই সময় কার এসে সেখানে দাঁড়ায়, আর কার থেকে এক ইংরেজ মহিলা নামেন কাছে এসে তিনি বলেন যে আমি আপনাদের প্রতিবেশী নই, আমি মসজিদের পাশেই থাকি। আর এরপর সাহায্যের প্রস্তাব করেন, আরো অনেকে আসে, গির্জার বা চার্চের প্রতিনিধি আসে। যাই হোক, প্রতিবেশীদের এই ইমপ্রেশন সরাসরি শুনে সেই পত্রিকার বা প্রচার মাধ্যমের প্রতিনিধি বলেন যে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আমার আর প্রশ্ন করার প্রয়োজন নেই। এই হলো এক প্রকার বা একদিকে এই হলো আচরণ। সেই সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর যারা মুসলমানও নয়, অপরদিকে কতক মুসলমানের আচরণ দেখুন, যারা আনন্দ উল্লাস করছে আর সুবহানাল্লাহ পড়ছে, ঠিক আছে। আজকে এরা হাসি ঠাট্টার ছলে এবং খোদার আত্মাভিমানকে জাগ্রত করার জন্য পড়ছে, পড়ুক, কিন্তু ইনশাল্লাহ অচিরেই এর চেয়ে উত্তম এবং আরো সুন্দর বিল্ডিং বানিয়ে আমরা সুবহানাল্লাহ পড়ব, আর আমরা সত্যিকার সুবহানাল্লাহ পড়ব, একই সাথে মাশাআল্লাহও পড়ব ইনশাল্লাহ। আমি যেভাবে বলেছি, পরীক্ষার মুখে পড়া এটি খোদা তালার সুন্নত বা রীতি। আমি বলেছিলাম যে এটি তো জানা নেই যে অগ্নির কারণ কি আর কিভাবে সব কিছু হলো। যদি এটি কোন ষড়যন্ত্র বা দুষ্কৃতিমূলক কাজ হয়ে থাকে তাহলে এমন কাজে জামাতের উন্নতি থেমে যাওয়া সম্ভব নয়। আমি যেভাবে বলেছি ব্যবস্থাপকদের নিজেদের দুর্বলতা চিহ্নিত করা উচিত, এগুলো নিয়ে ভাবা উচিত, এই ঘটনা তাদের সতর্ক করার জন্য যথেষ্ট হওয়া উচিত, সাবধান করার জন্য যথেষ্ট হওয়া উচিত। আমি যেভাবে ঈদের খুতবায় বলেছিলাম যে ক্ষতি করা এবং আগুন প্রজ্বলিত করার উদ্দেশ্য জামাতকে বা নবীর উদ্দেশ্যকে ব্যাহত করা হয়ে থাকে, কিন্তু এই ক্ষেত্রে তো সে সফল হতে পারবে না। যদি কারো দুর্ভিসন্ধি থেকেও থাকে, এর ফলে সামান্য ক্ষতি তো হয়ে যায়, সামান্য ক্ষতি হলেও ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা শুভ সংবাদের প্রতিশ্রুতি দিয়েছেন। হযরত মসীহ ইসলামের দাবির অব্যবহিত পরই তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আগুন লাগানোর ধারা অব্যাহত আছে, অগ্নিসংযোগের ধারা অব্যাহত আছে, কিন্তু কি হচ্ছে, কি ফলাফল প্রকাশ পেয়েছে, আমাদের উন্নতি আমরা সর্বত্র লক্ষ্য করি। একটি অগ্নি হল বাহ্যিক অগ্নি, কিন্তু একটি আগুন মানুষের অভ্যন্তরীণ হিংসা বিদ্বেষ এবং শত্রুতার অগ্নি। যদিও আমাদের মসজিদের সাথে লাগোয়া একটি অংশে আগুন লেগেছে, কিন্তু আমি যেভাবে বলেছি যে আমাদের এই ক্ষতি ইনশাল্লাহ পুষে যাবে, আর ইনশাল্লাহ আমরা ওই সেই শুভ সংবাদ থেকে অংশ পাব। আর এই ধৈর্য দোয়া আমাদেরকে খোদার সৃষ্ট শীতলতা, খোদার সুশীতল ছায়ার বেষ্টনীতে স্থান দেবে, কিন্তু এই বাহ্যিক অগ্নির কারণে বিরোধীদের হিংসার অগ্নি দাউদাহ করে জ্বলছে। আমি যেভাবে বলেছি যে আগুন লাগার কারণে অনেকেই উল্লসিত, কিন্তু এরপর এটি নিয়ে আক্ষেপ করছে তারা যে এদের মসজিদ কেন জ্বলল না, এত অল্প কেন ক্ষতি হলো, আরো অনেক আরো বেশি ক্ষতি হওয়া উচিত ছিল। এক কথায় যে বাহ্যিক অগ্নি আমাদের বিরুদ্ধে প্রজ্বলিত করেছিল, তাও হযরত মসীহ মওউদের বিরোধীদের হিংসা বিদ্বেষ আর শত্রুতার অগ্নিতে জ্বালাচ্ছে। জামাতে আহমদিয়ার কাজ তখনও বন্ধ হয়নি যখন আগুন লাগার ঘটনা ঘটেছিল লন্ডনের বাইরের বা যুক্তরাজ্যের বাইরের কোনো কথা না, বরং এখানে লন্ডনে আমরা আমাদের কাজ করে যাচ্ছিলাম। আমাদের কোনো কোনো কর্মী নিঃসন্দেহে দুশ্চিন্তাগ্রস্ত ছিল, কিন্তু আমি যেভাবে বলেছি ক্ষতির কারণে দুঃখ হয়েই থাকে, আক্ষেপ হয়েই থাকে, এটি একটি সহজাত বা প্রকৃতিগত বিষয়, কিন্তু দুঃখ যেন প্রভুত্ব করতে না পারে এটি স্মরণ রাখতে হবে। এমটি এর ব্যবস্থাপনার একটা অংশ এখানে, বরং একটা অনেক বড় অংশ এখানেই। সেদিন আমাদের সরাসরি সম্প্রচার হওয়ার ছিল রাহে হুদার, যে এখন এমপি স্টুডিও আমাদের নাগালের বাহিরে, জানি না সেখানে অবস্থা কেমন, সেখানে যাওয়া সম্ভব নয়, তাই আজকে ট্রান্সমিশনে পুরনো রেকর্ডিং দেখিয়ে দেব, লাইভ সম্প্রচার হবে না। আমি যখন জানতে পারলাম, আমি বললাম মাসে ফজল হতে সরাসরি সম্প্রচার হবে, এতে কোনো বাধা বিপত্তি থাকার কথা নয়। আর এমন সিদ্ধান্ত তাদের নিজেদের আমাকে জিজ্ঞেস করা ছাড়া করাই উচিত নয়, তাৎক্ষণিকভাবে আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল যে সরাসরি সম্প্রচারের জন্য এখন কি করা উচিত। এই প্রোগ্রাম বন্ধ করে তাদের যেই ইচ্ছা ছিল বা যে নৈরাশ্য ছিল যে কারণে তারা তাৎক্ষণিক সিদ্ধান্ত করতে পারেনি, সরাসরি সম্প্রচার যদি না হতো তাহলে আহমদি এবং জগৎবাসীকে পরোক্ষভাবে এই বার্তাই দেওয়া হতো যে আমাদের পুরো কাঠামো এবং ব্যবস্থা লন্ডভন্ড হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে মসির ফজল স্টুডিও থেকে রায়হুদার সরাসরি অনুষ্ঠান হয়, মানুষের ফোন আসে, উত্তর দেওয়া হয়, তাদেরকে তারা স্বস্তি এবং শান্তিও পান। তাই ক্ষয়ক্ষতির মুখে নিরাশ হয়ে বসে যাওয়া আমাদের কাজ নয় বা নিজেদের জায়গা ছেড়ে শুধু তামাশা দেখার জন্য সেখানে গিয়ে দাঁড়িয়ে যাব। অনেকেই এখানে দাঁড়িয়েছিল অথচ তাদেরকে নিজ নিজ কাজে যাওয়া উচিত ছিল, বরং তাৎক্ষণিকভাবে সম্ভাব্য সকল বিকল্প ব্যবস্থা নেওয়া উচিত আর চেষ্টা করা উচিত, এরপর আল্লাহর হাতে ছেড়ে দেওয়া উচিত। মীর মাহমুদ আহমদ সাহেব সেই দিনগুলোতে এখানেই ছিলেন। তিনি বলেন যে হিজরতের পর জামাত রাবোয়া আসে আর রাবোয়ায় জনবসতি গড়ে তোলার কাজ আরম্ভ হয়। তখন জামাতের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল ছিল, একটা নতুন শহর গড়ে তোলার চ্যালেঞ্জ ছিল, জামাতি বিল্ডিং এর নির্মাণ, মসজিদ নির্মাণের কাজ ছিল। এক বিরান ভূমিতে এক শহর গড়ে তোলার কাজ ছিল, সবকিছু নতুন ভাবে নির্মাণের দায়িত্ব ছিল। তখন মসজিদে মুবারক যখন নির্মিত হয় এই কথা ছড়িয়ে পড়ে যে মসজিদ সঠিকভাবে নির্মিত হয়নি, খুব সম্ভব ছাদ সম্পর্কে গুজব ছড়িয়ে পড়ে যে সঠিক ম্যাটেরিয়াল ব্যবহার হয়নি, এটি ধসে পড়বে। হযরত মুসলিহ রাদিয়াল্লাহু আনহু নামাজের জন্য আসেন, দরজার ভিতরে প্রবেশ করে দাঁড়ান, দেখেন এবং বলেন, বলা হচ্ছে যে এটি ধসে পড়তে পারে, খতিয়ে দেখুন, যদি কথা সঠিক হয় অর্থাৎ দুর্বল বিল্ডিং এবং ছাদ যে তা ধসে পড়তে পারে বা পুনরায় বানাতে হতে পারে, ঠিক আছে। অন্যান্য পরীক্ষার পাশাপাশি আরো একটি পরীক্ষা আমাদেরকে দিতে হবে, দেশ বিভাগের পর অনেক পরীক্ষার সম্মুখীন ছিল জামাত। তখন জামাতের অর্থনৈতিক অবস্থার ধারণা যাদের আছে তারাই হয়তো এই কথা বুঝবে। কারণ আজকের এবং তখনকার অবস্থার মাঝে বিরাট তফাৎ রয়েছে। যাই হোক, এমন ঘটনায় আমরা কখনো ভয় পাইনি এবং পাওয়া উচিত নয়। এই ঘটনাও যদি পরীক্ষাই হয়ে থাকে তাহলে আমাদের অঙ্গীকার করা উচিত আর নিজ আমল বা কর্মের মাধ্যমে প্রমাণ করা উচিত যে খোদার দরবারে ঝুঁকে বা বিনয় বনত হয়ে দোয়ার মাধ্যমে এই পরীক্ষা আমরা সফলতার সাথে অতিক্রম করব ইনশাআল্লাহ। জামাতের উপর খোদার অশেষ অনুগ্রহ এবং কৃপা রয়েছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, ইনশাআল্লাহ এই ক্ষয়ক্ষতির উত্তম প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষতি যেভাবেই হোক না কেন, যেই ক্ষতি করুক না কেন, আমাদের অযোগ্যতার কারণে বা অসাবধানতার কারণে হয়েছে নাকি দৈবক্রমে তা ঘটে গেছে, এর কারণ যাই হোক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কৃপায় আমাদেরকেই পুনরায় এটি সুন্দর রূপে বহাল করতে হবে। আপাতত এর জন্য পৃথক কোন তাহারিক করার প্রয়োজন নেই, জামাতকে বলার প্রয়োজন নেই, কিন্তু মানুষ বলা ছাড়াই এর জন্য টাকা পাঠানো আরম্ভ করে দিয়েছে, বিশেষ করে শিশুরা এর জন্য চাঁদা দেওয়া আরম্ভ করেছে। কোন তাহারিক ছাড়াই শিশুরা তাদের ব্যাংক উপস্থাপন করছে, বরং পুরো ব্যাংক পাঠিয়ে দিয়েছে, যত পয়সা ছিল সব পাঠিয়ে দিয়েছে। 7-8 বছর বয়স্ক এক মেয়ে পিতার পিতাকে বলে, বিস্তারিত জিজ্ঞেস করার পর বলে যে সেই সকল হলে গিয়ে আমরা খাবার খেতাম, খেলতাম, অনুষ্ঠান করতাম, তাই এটিকে পুনরায় নির্মাণের জন্য আমাদের ভূমিকা থাকা উচিত। এই হলো সেই মেয়ের আবেগ ও আন্তরিকতা। তাই আমার কাছে যে পয়সা আছে দিচ্ছি, এটি বলে সব পয়সা নিয়ে আসে। কোন জাতির শিশুরা যদি এমন দৃঢ় সংকল্পবদ্ধ হয়, তাহলে কে তাদের নিরাশ করতে পারে বা সামান্য ক্ষয়ক্ষতি তাদের কি বা করতে পারে? আমাদের প্রতিবেশীরাও নিজ দায়িত্ব পালন করছে বা করার চেষ্টা করছে। আমি সাহেব বলেছেন যে এখানকার স্কুলের প্রধান শিক্ষকের পক্ষ থেকে সংবাদ এসেছে স্কুলের ছেলে মেয়েরা এই বিল্ডিং পুনর্নির্মাণের জন্য কিছু টাকা একত্রিত করে চাঁদা দিতে চায়। এই যে উন্নত নৈতিক আদর্শ মুসলমানদের প্রদর্শন করা উচিত ছিল, তা অমুসলিমরা প্রদর্শন করছে, আমরা নেই বা না নেই, তারা তাদের আন্তরিকতা দেখিয়েছেন, আমার তাদের আন্তরিকতাকে আমাদের মূল্যায়ন করা উচিত। আমি যেভাবে বলেছি আগুন এত ভয়াবহ ছিল, তাপমাত্রা এত বেশি ছিল যে লোহার কিছু গার্ডার এবং ফ্রেম খড়কুটার মতো নিজের আকৃতি হারিয়ে বসেছে, কিন্তু তা সত্ত্বেও কোন কোন অফিস অক্ষত আছে, তাদের রেকর্ডে অক্ষত আছে, ওসিওর কাজা বিভাগ আরো কিছু অফিস সুরক্ষিত আছে, এমটি এর পুরো অংশ রক্ষা পেয়েছে, সেখানে অনেক মূল্যবান জিনিসপত্র ছিল আল্লাহ তাআলার ফজলে, আজকে সেখানে কাজ আরম্ভ হয়ে গেছে। এই অংশ হলের সাথে লাগোয়া, আমি যখন সংবাদ পেলাম দুশ্চিন্তাগ্রস্ত হলাম, বরং দোয়া ও সত্যিকার অর্থে এর জন্য এবং এরপরই আরম্ভ হয়, কেননা এখানে আগুন আসার অর্থ হল এখন মসজিদের দিকে আগুন অগ্রসর হতে পারে, এই আশঙ্কা ছিল। যাই হোক, খোদা তালা অনুগ্রহ করেছেন, তাদের লাইব্রেরি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারও শতকরা 70 ভাগ আমরা অন্য জায়গায় পূর্বেই সংরক্ষণ করে রেখেছিলাম। লাইব্রেরির অনুবাদের বিভাগও 100 ভাগ সংরক্ষিত এবং সুরক্ষিত আছে। আমার মতে কিছু টেপ, মৌলিক কিছু টেপের যে ক্ষতি হয়েছে, তাদের সফর সংক্রান্ত বিভিন্ন সফর সংক্রান্ত বিস্তারিত রেকর্ডিং ছিল, এটি এমন কোন ক্ষতি নয় যা সম্পর্কে বলা যেতে পারে যে ইতিহাস আমাদের হারিয়ে গেছে, বরং এরও নির্বাচিত অংশ সংরক্ষিত আছে। এমটি এর এই অংশ বেঁচে যাওয়া এটির একটা নিদর্শন বা মুজিজা। সাথের ছাদ জ্বলার পরে আগুন ফিরে যায় বা যারা আগুন নিভিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা এটিকে নিয়ন্ত্রণের সামর্থ্য দিয়েছেন। অনুরূপ ভাবে তাহের হল এবং মসজিদের অংশ পুরো নিরাপদ, যেভাবে বলেছি আর আপনারাও দেখছেন, আল্লাহ তাআলা প্রাণের ক্ষতি থেকেও রক্ষা করেছেন। এক ব্যক্তি লাইব্রেরিতে বসে কাজ করছিলেন, তিনি জানতে পারেননি যে বাইরে কি ঘটনা ঘটছে। কাজ শেষ করে তিনি বলেন, যখন দরজা খুলে বাইরে আসলাম, কালো ধূম্রের এক কুণ্ডলী ভিতরে প্রবেশ করে আমি দুশ্চিন্তাগ্রস্ত হই। বাইরে আসলাম, ছুটার চেষ্টা করলাম, সর্বত্র অন্ধকার, কালো ধূম্র, সবকিছু বন্ধ আবদ্ধ, কিছুই চোখে পড়ছিল না, আমার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। আমি তখন বড় কষ্টে পাশের গলির পাশের দেয়াল স্পর্শ করি আর সাথে হাঁটা আরম্ভ করি, একই সাথে দোয়া করতে থাকি, কেননা আমার শক্তি ক্রমশ হ্রাস পাচ্ছিল, কারণ তার ধোঁয়ের কারণে নিঃশ্বাস বন্ধ হয়ে আসলে। আল্লাহ তাআলা হযরত মুসা বলেছেন, আগুন তোমার দাস এবং দাসানু দাস, তো আমিও তোমার দাস, তাই রক্ষা করো। তিনি বলেন, দুই তিনবার এমন হয়েছে যে আমার মনে হচ্ছিল আমি এখনই পরে যাব, কয়েক সেকেন্ডের জন্য যদি মাটিতে পড়ে যেত তাহলে তাপমাত্রা এত বেশি ছিল যে তাকে কিছুক্ষণের ভিতর কয়লা বানিয়ে ফেলত। যাই হোক, তিনি সাহস করে অন্ধকার ধূম্র থেকে বের হতে থাকেন। এরপর যখন দরজায় পৌঁছেন আলো চোখে পড়ে, তিনি বলেন, এরপর আমি যখন কুলি করি আর পরিষ্কার করি, তখন আমার মুখ থেকে কুলির পর এমন কালো রঙের পানি বের হয় যেন আমার মুখে কালি ছিল। তো এই হলো তার অবস্থা, কিন্তু নিদর্শনমূলক ভাবে আল্লাহ তাকে রক্ষা করেছেন, তার জন্য এটাই অনেক বড় নিদর্শন। কয়েক সেকেন্ডের বিলম্ব তাকে জ্বালিয়ে ছাই করে ফেলতে পারত। যাই হোক, আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, হিংসুকদের হিংসা আরো বৃদ্ধি পাবে, তাই দোয়ার প্রতি আপনারা মনোযোগ নিবদ্ধ করুন। রব্বে কুল্লু শাইইন খাদিম কা রব্বে ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি, এই দোয়া পড়ুন। আল্লাহুম্মা নাজালুকা ফিনহু রহিম ওয়া নাউযুবিকা মিন শুরুর রহিম দোয়া পড়ুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার দোয়া পড়া উচিত। সত্যিকার অর্থে এটি যদি আমাদের অযোগ্যতার দুর্বলতার কারণে হয়ে থাকে তাহলে অনেক বেশি ইস্তেগফার করা উচিত। আল্লাহ তাআলা ভবিষ্যতে আমাদেরকে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দিন, এসব দুর্বলতা দূরীভূত করুন। যদি এটি পরীক্ষা হয়ে থাকে তাহলে খোদা তাআলা আমাদেরকে সফলভাবে পরীক্ষা পাশ করার তৌফিক দিন, তার নিয়ামত রাজি পূর্বের চেয়ে বর্ধিত মাত্রা দান করুন। আর সেসব ধৈর্যশীলদের আমাদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে তিনি শুভ সংবাদ দেন, আর আমরা যেন পূর্বের চেয়ে অধিক উন্নতি এবং অগ্রগতি দেখতে পাই। নামাজের পর কিছু গায়েবানা জানাজা পড়াবো। প্রথম জানাজা জনাব চৌধুরী মাহমুদ আহমদ মোবাশ্বের মরহুমের, যিনি কাদিয়ানের দরবেশ চৌধুরী গোলাম মোহাম্মদ হযরত মাসুম ইসলামের সাহাবির পুত্র ছিলেন। তিনি 2015 সালের 18 সেপ্টেম্বরে প্রায় 97 বছর বয়সে কাদিয়ানে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সরগোধার অধিবাসী ছিলেন। 1934 সনে কাদিয়ানের মাদ্রাসায় আহমদিয়ায় আসেন। 1943 সনে সেনাবাহিনীতে যোগ দেন। সেখান থেকে অবসর গ্রহণের পর তিনি জীবন উৎসর্গ করেন। হযরত খলিফাতুল মসীহ সানির জননির্দেশে কাদিয়ান স্থানান্তরিত হন। কাদিয়ানে বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি কায়মকাম অডিটর এবং নায়েব অডিটরের দায়িত্ব পালন করেছেন। আঞ্জুমানের মুখতারে আম হিসাবে কাজ করেছেন শাহজাহানপুরে। কাদিয়ানের জায়দাদ অফিসের অধীনে ভূমির জামাতের ভূমির তত্ত্বাবধান করেন। উনি খেদমতের তৌফিক পেয়েছেন, কাজীও ছিলেন। দাওয়াত ও তবলিগ এবং তালিম তরবিয়তেও তিনি জামাতের কাজ এবং খেদমত করেছেন। সেখান থেকে অবসর গ্রহণ করেন। তিনি কবিতাও লিখতেন, মানুষের আবেগ অনুভূতি কবিতায় প্রকাশ করতেন। মিশুক এবং হাসিমুখ মানুষ ছিলেন, আতিথেয়তাও করতেন। কাদিয়ানে অমুসলিম শ্রেণীর মাঝে তার সুন্দর সামাজিক মেলামেশার কারণে জনপ্রিয় ছিলেন। তার জানা যায় অমুসলিমদের একটা বড় বিরাট শ্রেণী যোগ দিয়েছে। আল্লাহ তাআলা তাকে 4 পুত্র এবং 3 কন্যা দান করেছেন। 2 ছেলে কাদিয়ানে আছে আর 1 ছেলে এবং 2 মেয়ে পাকিস্তানে রয়েছেন। কাদিয়ানে যেই অতিথি আসতেন তিনি তার সেবা করতেন, পরিচিত হোক বা অপরিচিত। দরবেশির পুরো সময় ধৈর্যের সাথে এবং মনোবলের মাঝে কাটিয়েছেন। আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে তার সমস্ত নেক কর্মকে ধরে রাখার তৌফিক দান করুন। দ্বিতীয় জানাজা সিরিয়ার জনাব আব্বাস খালেদ সালিম আব্বাস আবু রাজি সাহেবের। 27 আগস্ট 2015 সনে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সিরিয়ার পুরনো নিষ্ঠাবান আহমদীদের অন্তর্ভুক্ত মনির আল হাসমি সাহেবের তাবলিগে 1927 সনে তিনি আহমদীয়ত গ্রহণ করেন। নামাজ রোজার প্রতি অনুরাগী, সরল প্রকৃতি, সত্যভাষী, অতিথিপরায়ণ, পরিশ্রমী, বিশ্বস্ত এবং অনুগত আর নেক আর নিষ্ঠাবান এক মানুষ ছিলেন। তিনি মিস্ত্রি ছিলেন, খেলাফতের প্রতি গভীর অনুরাগ ছিল, জামাতের ব্যবস্থাপনা এবং মুরব্বীদের গভীর শ্রদ্ধা করতেন। সবার সাথে শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক রাখতেন। রীতিমতো আমাদের জুমা পড়তেন, যদিও তার ঘর জুমার সেন্টার থেকে সবচেয়ে বেশি দূরে ছিল, তা সত্ত্বেও সবার আগে তিনি জুমার জন্য পৌঁছে যেতেন। আজান দেওয়ার গভীর আগ্রহ ছিল, বয়োবৃদ্ধ হওয়া সত্ত্বেও দৃঢ় সাহসী ছিলেন। নিজেই পুরনো আহমদীদের কাছে সাক্ষাতের জন্য যেতেন, খোতবা এবং বক্তৃতা রীতিমতো শুনতেন, মানুষকে পৌঁছাতেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত বয়াতের অঙ্গীকার রক্ষা করেন এবং বিশ্বস্ততার সাথে রক্ষা করেন। যুক্তরাজ্য এবং রাবুয়ার জসা সালানে অংশগ্রহণ করেছেন। সব মুরব্বী যারাই তার সাথে ছিলেন, যারাই সাথে ছিলেন, তারা তার অসাধারণ নিষ্ঠা এবং মুরব্বীদের সাথে তার ব্যবহারের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। তার একমাত্র কন্যা আহমদিয়ত গ্রহণ করেছে, বাকি সন্তান সন্তানদের আহমদিয়ত গ্রহণ করেন, এটি নিয়ে তার খুবই আক্ষেপ এবং দুঃখ ছিল। আল্লাহ তাআলা তাদেরকেও আহমদিয়ত গ্রহণের তৌফিক দেন এবং তার দোয়া এবং তার নেক পাশানা সন্তানের অনুকূলে আল্লাহ তাআলা কবুল করুন। তার আহমদিয়ত গ্রহণের ঘটনা হল, তিনি যখন একবার দেখলেন যে এক ব্যক্তি এক মৌলবীর সাথে আলোচনা করছেন আল্লাহ এবং রসুলের দোহাই দিয়ে তাকে কিছু বলছে, কিন্তু মৌলবী অনবরত তাকে কাফের কাফের বলে যাচ্ছিল। অবশ্যই তিনি দেখলেন যাকে কাফের বলা হচ্ছে তিনি আহমদী ছিলেন। তিনি ভাবলেন যে এক ব্যক্তি আল্লাহ এবং রসুলের কথা বলছে, তাকে এই ব্যক্তি কাফের আখ্যায়িত করছে। এই কারণে তিনি অবশেষে সেই আহমদের সাথে যোগাযোগ করে জামাতের সম্পর্কে জানতে পারেন এবং ধীরে ধীরে জ্ঞান অর্জন করেন এবং আল্লাহ তাআলা তাকে আহমদিয়ত গ্রহণের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মরহুমের মর্যাদা উন্নীত করুন। তৃতীয় জানাজা সংক্রান্ত তথ্য সাথে নেই, নাম এখন মনে নেই। আমার সিরিয়ান আহমদি বন্ধু আজকাল যুদ্ধের পরিস্থিতি সেখানে বিরাজ করছে, বোমের কোন স্প্লিন্ট লেগেছে, সে কারণে তিনি শাহাদত বরণ করেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। সিরিয়ার বিরাজমান পরিস্থিতির জন্য দোয়া করুন, অবস্থা যেন পরিবর্তন আসে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিবেক বুদ্ধি দেন, পরস্পরের শিরচ্ছেদের পরিবর্তে, পরস্পরকে হত্যা করার পরিবর্তে সত্যিকার মুসলমান হোক তারা। আল্লাহ তাআলা তাদের ভিতর দয়াময়া সৃষ্টি করুন আর যুগ ইমামকে আল্লাহ তাআলা তাদের মানার তৌফিক দেন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا وادعوه يستجب لكم ولذكر الله